সকল শ্রোতাবন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকে জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তারই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর আলোচনা। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণী অনুষ্ঠান শুনছেন। আজ আবার ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে আলোচনা শুরু করতে চলেছেন রেভারেন্ড সরস কুমার মণ্ডল মহাশয়। প্রিয় বন্ধু, আপনার কাছে কি সম্পূর্ণ বাংলা বাইবেল আছে? যে বাইবেল থাকলে এই অনুষ্ঠান বুঝতে আপনার আরও সহজ বোধ হবে। যদি আপনার কাছে বাইবেল নেই, তবে কেমনভাবে আপনি আমাদের আলোচনা বুঝতে পারছেন তা আজই পত্রের মাধ্যমে আমাদের লিখে জানান। তাহলে শুনুন আজকের জীবনবাণীর আলোচনা।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আপনি নিশ্চয়ই আজ আনন্দে খুশি মনে প্রভুর বাক্য শ্রবণ করার জন্য প্রস্তুত আছেন। আমিও আর একবার তাঁর জীবন্ত কার্যসাধক বাক্য নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আপনাকেও স্বাগত জানাই। যদি আপনি আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে শুনে থাকেন তাহলে জানেন যে বেশ কয়েকদিন যাবত আমরা সাধুপিতরের দ্বিতীয় পত্রটি আলোচনা করছি। গতদিনের অনুষ্ঠানে দ্বিতীয় অধ্যায় প্রথম তিন পদ আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি পিতর খ্রিস্ট বিশ্বাসীদের সাবধান করেছেন যেন তারা ভক্ত গুরুদের থেকে সাবধান থাকে। এই ভক্ত গুরুরা হল ভণ্ড শিক্ষক যারা বিশ্বাসীদের মণ্ডলীতে বিশ্বাসী হিসাবেই থাকে, কিন্তু খ্রিস্টের শিক্ষার বিপরীত শিক্ষা দিয়ে মণ্ডলীতে দলভেদ সৃষ্টি করে। তারা নিজ স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করে। তাদের শিক্ষা ও জীবনের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। ঈশ্বরের পথকে তারা কলুষিত করে এবং ঈশ্বর তাদের বিচার নিষ্পত্তি করেছেন। বিনাশ তাদের জন্য অপেক্ষা করছে। ঈশ্বর ন্যায় বিচারক, আর তা সেই ন্যায় বিচার সম্পর্কে আজ আমরা দেখব। আসুন আমরা পাঠ করি বাইবেলের নতুন নিয়মে দ্বিতীয় পিতর তার দুইয়ের অধ্যায় চার থেকে আট পদ। লেখা আছে এখানে, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন তখন আর সাতজনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন, আর সদম ও ঘমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন। যারা ভক্তি বিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন, আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করিলেন যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্মকার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। আবার আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন তখন আর সাতজনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন, আর সদম ও ঘমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন। যারা ভক্তি বিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন, আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করিলেন যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্মকার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন ঈশ্বর তার বাক্য আমাদেরকে বুঝতে সাহায্য করেন। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার বাক্যের দ্বারা এই পর্যন্ত নবায়িত করেছ। আজকেরও তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। আমাদের জীবনের দুর্বলতা মন্দতা তুমি দূর করে দিয়ে তোমার পথে সিদ্ধ থেকে স্থির থেকে তুমি সাহায্য করো। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো তাদের জীবনে, তাদের পরিবারে, কার্যক্ষেত্রে, তাদের জমিতে, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্যে, যেন প্রভু তারা তোমাকে সম্মান এবং অধিকার দিয়ে চলতে পারেন। যারা অসুস্থ পীড়িত তাদেরকে তুমি সুস্থ দান করো। যারা পরীক্ষার জন্য পড়াশোনায় প্রস্তুতি নিচ্ছে তাদেরকে জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি দিয়ে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশে তোমার শান্তি শৃঙ্খলা যেন থাকে, সেই জন্য তুমি দয়া করো, আমাদের দেশ নেতাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে দ্বিতীয় পিতর তার দুইয়ের অধ্যায় চার থেকে আট পদ পাঠ করেছি। এখন আলোচনায় যাব। আমরা দেখি যে চতুর্থ পদে পাপে পতিত দূতগণের বিষয় বলা হয়েছে। এই দূতদের সম্বন্ধে শাস্ত্রে আবছা আবছা ধারণা দেওয়া আছে। কারা এই পাপে পতিত দূতেরা, এ বিষয়ে আমাদেরকে কিন্তু কিছুটা অনুমান নির্ভর করে যেতে হবে। আমরা জানি যিহুদা এ বিষয়ে উল্লেখ করেছেন, আবার প্রকাশিত বাক্যেও পাপে পতিত দূতদের সম্পর্কে বলা আছে। তাছাড়া বিভিন্ন ভাওবাদীরা খুব সামান্য হলেও বিষয়টি উল্লেখ করেছেন। মানুষ এই পৃথিবীতে খুব বেশি পুরনো নয়। মানুষের পূর্বে এই পৃথিবীতে হয়তো অন্য কোনো সৃষ্টি ছিল। মানুষ আসার আগে ঈশ্বরের দীর্ঘ পরিকল্পনা ও কার্য ছিল এবং তখনও অনেক বুদ্ধিমত্তার সৃষ্টি হয়েছিল। আর ঈশ্বরের সৃষ্ট সেই সব দূতদের মধ্যে যারা আসলে তাঁর সংবাদবাহক ছিল, তাদের মধ্যে কিছু ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং শয়তানের অনুসরণ করেছিল। প্রকাশিত বাক্যে বাইবেলের নতুন নিয়মের শেষ বই 12 অধ্যায় 7 পদে আমাদেরকে বলা হয়েছে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন, তাহাতে ওই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল। সুতরাং অতীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, যার পরিচালনা করেছিল সেই শয়তান নামক জীব। তার অনেক নাম আছে, শ্রেষ্ঠ প্রবঞ্চক, যে আদি থেকেই মিথ্যাবাদী। এই সৃষ্টি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তাকে অনুসরণ করেছিল এক বিশাল স্বর্গদূতের দল। পিতর আমাদেরকে বলেছেন যে ওই স্বর্গদূতদের কিছু সংখ্যক ইতিমধ্যে বদ্ধ করা হয়েছে, তাদের কারাবদ্ধ করা হয়েছে, কিন্তু বাকি কিছু সংখ্যককে এখনও সেই স্থানে আনা হয়নি, তাদের এখনও নিষ্ক্রিয় করা হয়নি। বর্তমান পৃথিবীতে তারা খুবই সক্রিয় এবং আমি মনে করি তারাই সেই মন্দ শক্তি যাদের বিষয় আমরা ঈশ্বরের বাক্যে পাঠ করি। আমার মনে হয় আজ আমরা সেই সব অতি প্রাকৃত সেই পুনর আবির্ভাব দেখতে পাই। এই মন্দ শক্তি বা ভূতপ্রেত সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা ও গল্প প্রচলিত আছে, কিন্তু এই অতি প্রাকৃত জগতেরও একটা বাস্তবতা আছে এবং অলৌকিক ঘটনা ঘটছে মানেই যে তা ঈশ্বর করছেন তা নয়। আর আমাদের মনে রাখতে হবে যে শয়তানেরও শক্তি আছে। যাই হোক, চতুর্থ পদে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা এই পৃথিবীতে মানুষ আবির্ভাবের পূর্বে, যখন শয়তানের নেতৃত্বে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছিল, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন, সেই শয়তানকে আজও নরকে ধ্বংস করা হয়নি, সে পৃথিবীতেই আছে। বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তকে সে বিষয় বলা আছে। পিতর তাঁর প্রথম পত্রে বলেছেন যে সেই শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করবে তার অন্বেষণ করছে। যদিও শয়তানের কিছু দূতদের নিষ্ক্রিয় করে বন্দী করা হয়েছে, শয়তান কিন্তু এখনও মুক্ত, আর সেই দূতদের অন্ধকার গহ্বরে বন্দী করে রাখা আছে। অনেকে মনে করে তাদের বিচার হয়ে গেছে এবং তারা নরকে পতিত হয়েছে, কিন্তু না, তারা নরকে পতিত হয়নি, তাদের রাখা হয়েছে চির অন্ধকারে, আগুনের মধ্যে নয়। কারণ যেখানে আগুন আছে সেখানে আলো আছে, আর তাদের বিচার এখনও হয়নি, কিন্তু তারা দোষী সাব্যস্ত হয়েছে এবং তারা বিচারের ভয়ঙ্করতার অপেক্ষাতে আছে। পঞ্চম পদে বলা হয়েছে, আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর সাতজনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন। এই পঞ্চম পদে বলা হয়েছে ঈশ্বর পুরাতন জগতের প্রতি মমতা করেননি। তৃতীয় অধ্যায়ে আমরা দেখব যে পিতর তিনটি জগতের কথা বলেছেন, যে জগৎ ছিল, যে জগৎ আছে এবং যে জগৎ আসছে। আর ঈশ্বর নোহের পূর্বে যে জগৎ ছিল তার প্রতি অনুকম্পা করেননি, কিন্তু ধার্মিকতার প্রচারক নোহকে, তার স্ত্রীকে, তার তিন ছেলে ও তিন ছেলে স্ত্রীদের মোট আটজনকে রক্ষা করেছিলেন। সেই ঈশ্বরবিহীন জগতের উপরে তিনি বন্যা নিয়ে এসেছিলেন। সেই লোকেরা ধর্মকর্ম পালন করত ঠিকই, কিন্তু সত্যিকারের যে ঈশ্বর, জীবন্ত ঈশ্বরকে ছেড়ে তারা এমন জীবনযাপন করত যেন ঈশ্বর বলে কারোর অস্তিত্ব নেই। তারা মাংসিক জীবনযাপন করত। আমরা মাংসময় জীবনযাপন করব এবং আমাদের মধ্যে অনেক কিছু ভালো থাকবে তা বিশ্বাস করা কঠিন। সাধু পৌল বলেছেন, আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। রোমিও তার 7 অধ্যায় 8 পদে কথা বলেছেন তিনি। আফ্রিকাতে এক ধরনের বিশেষ মানুষ আছে যারা সত্যি পশুদের চেয়েও নিম্নমানের জীবনযাপন করে। 3 বৎসর বয়স হলেই মায়েরা সন্তানদের পরিত্যাগ করে এবং তাদেরকে নিজেদের খাবার জোগাড় করতে হয়, নতুবা অনাহারে মরতে হয়। তারা ফল মূল খুঁজে বেড়ায় এবং পোকামাকড় বা অন্য জন্তুর আত খাওয়া অবশিষ্ট শিকার খেয়ে বেড়ায়, এবং যে বেশি শক্তিশালী সে অন্যদের মুখের গ্রাস হরণ করে। এই লোকদের ব্যবহারকে পাশবিক বললে পশুদেরও অপমান করা হয়। তাই একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, আমরা যে মানবতাবাদের অহংকার করি তা মানুষের সহজাত নয়, বরং সমাজ নামক এক বিশেষ ধরনের জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত, এবং সেগুলো সবই, এমনকি সমাজ নিজেও মনোরম কিন্তু অনাবশ্যক। অন্যভাবে বলতে গেলে ঈশ্বরবিহীন মানুষ কিছুই নয়, বরং পশুর তুল্য। এবং এটা বলাও পশুদের পক্ষে লজ্জাস্কর। মনে রাখবেন, ঈশ্বর আমাদের নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি দান করেন এবং সেগুলো কখনোই আমরা সহজাত গুণ হিসাবে লাভ করি না। নোহ এমন একটা সময় পৃথিবীতে ছিলেন যখন সেখানে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছিল, এমন একটা সময় যখন পৃথিবীটা নীতি ভ্রষ্ট হয়ে পড়েছিল। বাইবেলের পুরাতন নিয়মে আদিপুস্তক তার ৬ অধ্যায় ৫ পদে লেখা আছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। সেই সময় পৃথিবী হিংস্রতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আর ঈশ্বর সেই প্রাকনহ জগৎকে বন্যা দ্বারা বিচার করলেন এবং তার সমাপ্তি ঘটালেন। কেবলমাত্র একটা পরিবার ছাড়া সমস্ত জগৎটাই সেই সময় ঈশ্বরবিহীন হয়ে পড়েছিল। ঈশ্বর চুপ করে বসে থাকেননি, উপযুক্ত সময় বিচার ও দণ্ড নিয়ে এসে তিনি ঠিকই করেছিলেন। এই শাস্তিদানের সময় ঈশ্বর ভবিষ্যৎ সম্পর্কে সচেতন ছিলেন এবং তার এই শাস্তির মাধ্যমে মানবজাতি ও তাঁর সৃষ্টির প্রতি তাঁর পরিচর্যা ও বিবেচনা প্রকাশ পায়। জলপ্লাবনের ঠিক পরেই মানবজাতির মন্দতা ও নীতিবিহীনতা দূর করার জন্য তিনি এই অনুশাসনটি দেন, যা লেখা আছে আদিপুস্তক তার ৯ অধ্যায় ৬ পদ। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আদিপুস্তক তার ৯ অধ্যায় ৬ পদে লেখা আছে, যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, তাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তর্ক করা বোকামো। অনেকে বলেন বাইবেল বলে নরহত্যা করিও না, সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া অন্যায়। কিন্তু নরহত্যা করিও না এই আজ্ঞা কার উদ্দেশ্যে করা হয়েছে? যে ব্যক্তির হৃদয়ে অন্যের প্রতি ঘৃণা আছে এবং তার ক্রোধ ও ঘৃণার মাংসিক প্রকাশ ঘটাতে চায় সেই নরহত্যা করে, তার উদ্দেশ্যে বলা হয়েছে নরহত্যা করিও না। কিন্তু ঈশ্বর সরকারকে এই ক্ষমতা দিয়েছেন, কোনো ব্যক্তি যে অপরের প্রাণ হরণ করে তার প্রাণ নেওয়ার ক্ষমতা। মনে করবেন না যে একজন নরঘাতককে ছেড়ে দিয়ে আপনি মানব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন, বরং মানুষের প্রতি সম্মান জানাতে আপনি একজন খুনিকে যে অপরের জীবনের প্রতি সম্মান জানায়নি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারেন। বর্তমান যুগে অপরাধীদেরই পাল্লা ভারী, জনমত কিন্তু তাদের পক্ষে, তারা অপরের সহানুভূতি লাভ করে থাকে। লোকে অনেক সময় বলে, ওহো তারা তো মানুষ, তাদের জীবন নষ্ট করা উচিত হবে না, কিন্তু দেখুন তারা কারোর না কারোর জীবন নষ্ট করেছে। এই জগতে অনেক কোমলচিত্ত বিচারক আছেন, কিন্তু আমরা ঈশ্বর ও তাঁর বাক্য থেকে অনেক দূরে আছি। মানুষ এত বেশি নৈতিকতাবিহীন হয়ে পড়েছে যে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড জারি করার জন্য পুনরায় বিবেচনা করা হচ্ছে। কিন্তু ঈশ্বরবিহীন নেতাদের মেকি সেই মানবতার খাতিরে আজ দেখা যায় কত খুনি দুষ্কৃতীরা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরছে, যখন তাদের জেলের ভিতরে থাকাটাই উচিত ছিল। আর অন্যদিকে সৎ উত্তম নাগরিকেরা নিজ নিজ ঘরে বন্দির মতো বাস করছে, কারণ রাজপথে তারা নিরাপদ নয়। চোর এবং দস্যুরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় বন্ধু, প্রিয় ভাই বোন, মানুষের প্রতি সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা জানাতে হলে তাদেরকে আগে বন্দি করা উচিত। আমাদের সমাজ, আমাদের জাতি আজ ভয়ঙ্কর পরিস্থিতির সামনে, চুরি ডাকাতি খুনোখুনি এবং লম্পটতায় পরিপূর্ণ। স্কুল কলেজে নীতিশিক্ষা দেওয়া হয় না, কারণ শিক্ষার উদ্দেশ্য তা নয় বরং জীবিকা। প্রভু যীশুর কথা স্মরণ করুন, তিনি বলেছেন, মানুষের হৃদয় থেকে সর্বপ্রকার নোংরা কুৎসিত বিষয় বার হয় যা তারা কল্পনা করে। তাই আমাদের দরকার নিয়মানুবর্তিতা। এই পতিত পৃথিবীর জন্য দরকার সরকার পরিচালিত কঠোর নিয়মকানুন, অনুশাসন। ছাড়া সমাজ বা জাতি ধ্বংস হয়ে যাবে। আর তাই জলপ্লাবন দ্বারা পৃথিবীকে শাস্তি দেবার পর নোহের সময় এই অনুশাসন ঈশ্বর দিয়েছিলেন, যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে। আপনি যদি বাইবেলের পুরাতন নিয়মের আদিপুস্তক অর্থাৎ বাইবেলের প্রথম বই তার ১৯ অধ্যায়ে পাঠ করেন, তাহলে মানুষের মাংসিক আচরণের পাপ ও দুষ্টতার কারণে সদম ও ঘমরার উপরে ঈশ্বরের যে শাস্তি নেমেছিল তা বর্ণনা করা আছে তা জানতে পারবেন। সাধু পিতর সে কথাটা স্মরণ করে দিচ্ছেন, সদম ও ঘমরার যে পাপ ছিল তা ঈশ্বরের দৃষ্টিতে চরম ঘৃণ্য। সমকামিতা যা আজ পৃথিবীর বেশ কিছু দেশে আইনত স্বীকৃত, মাংসিক অভিলাষ খুবই কুৎসিত। আমাদের প্রত্যেকেরই সেই আদিম স্বভাব আছে এবং তা প্রকাশ পায় কুৎসিত জঘন্য এবং দুষ্ট কাজের মাধ্যমে। আপনি যদি বলেন সমকামিতার মতো জঘন্য পাপকে আইনত স্বীকৃতি দেওয়া হলে মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি তা মনে করতে পারেন, কিন্তু বাইবেল তা বলে না, যা রোমিও তার ১ অধ্যায় ১৮-৩২ পদ পাঠ করলে আমরা পাই। আর আমরা এই বিষয়গুলোর প্রতি যত উদার হব ততই সেগুলো আমাদের সমাজে ও জাতির জীবনে চেপে বসবে। আমরা পাঠ করেছি যে সদম ও ঘমরার নগর আগুন দিয়ে ধ্বংস করা হলেও লোটকে ঈশ্বর রক্ষা করেছিলেন, কারণ লেখা আছে লোট সদম এবং ঘমরার লোকদের জঘন্য জীবনযাপন ও সমকামিতার মতো জঘন্য পাপ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং খুবই মানসিক দুঃখ কষ্টের মধ্যে ছিলেন। তিনি তার প্রাণকে যাতনা দিতেন। পিতর এই বিষয়টা স্পষ্ট না করলে শুধু আদিপুস্তকে ঘটনার বিবরণ পাঠ করে আমাদের পক্ষে লোট সম্পর্কে এই ধারণা হতো না। আমি পাঠ করি কি লেখা আছে। লেখা আছে, আর সদম ও ঘমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটন রূপ দণ্ড দিলেন, যারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন। আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করিলেন যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন, কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। আমরা দেখি যে পিতর এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করেছেন। আমরা দেখি যে কারণ লোট সদমে বাস করতে গিয়েছিলেন, সেখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং রাজনীতিতেও অংশ নিয়েছিলেন, সুতরাং তিনি সেই মানুষদের সাথে মিলেমিশে গিয়েছিলেন। কিন্তু পিতর পরিষ্কারভাবে বলেছেন যে সদমে থাকা তার পক্ষে খুবই কষ্টকর ছিল। তিনি ঈশ্বর বিশ্বাসী হিসাবে সেখানে ছিলেন এবং পবিত্রতা রক্ষা করে চলেছিলেন এবং সেই নগরের জন্য খুবই দুঃখিত ছিলেন, আর তাঁর এই উত্তমতার জন্য ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন। ৬ পদে আমাদেরকে বলা হচ্ছে যে এই দুটি ঘটনা আমাদের সামনে রাখা হয়েছে উদাহরণস্বরূপ। কি সেই উদাহরণ? আমার মনে হয় স্বর্গে আমি এবং আপনি উভয়ে দুটো বিষয়ে খুবই অবাক হয়ে যাব। প্রথমত, যাদের আমরা মনে করছি যে তারা ধার্মিক এবং অবশ্যই স্বর্গে যাবে, তাদের মধ্যে অনেককে হয়তো দেখতে পাব না। আবার এমন অনেকজনকে দেখতে পাবো যাদের আমরা কখনোই ভাবিনি যে তারা পরিত্রাণপ্রাপ্ত। এই জগতে তাদের কোনো সাক্ষ্য হয়তো নেই। লোট ওই রকমই একজন। তিনি যখন তার জামাইদের বলতে গেলেন সদম ও ঘমরার ধ্বংসের কথা, তখন তারা তার কথায় বিশ্বাসই করেনি, কারণ হয়তো লোটের এমন কোনো ধার্মিক জীবন ছিল না যে তার কথায় বিশ্বাস করা যায়। কিন্তু পিতর লিখছেন কেবলমাত্র ধার্মিক লোট রক্ষা পেয়েছিল, ঈশ্বরের দৃষ্টিতে সে ধার্মিকই ছিল। তার জীবন হয়তো অব্রাহামের মতো সুন্দর ও সাক্ষ্যস্বরূপ ছিল না, কিন্তু সে সেই ঈশ্বরে বিশ্বাস করত যে ঈশ্বরকে অব্রাহাম জানত, আর তাই তার পক্ষে ধার্মিকতা রূপে গণ্য হয়েছিল। সে সেই নোংরা শহরের মধ্যে থাকলেও তাদের নোংরামিতে সে সুখী ছিল না। আর সেই সময় অব্রাহাম লোটের নিন্দা করেনি, কিন্তু তার জন্য প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর লোটকে বলেছিলেন তুমি এই নগর থেকে বার না হওয়া পর্যন্ত আমি তা ধ্বংস করতে পারছি না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা জানি লোট উদ্ধার পেয়েছিল, কিন্তু তার স্ত্রী লোটের সাথে সেই নগর পরিত্যাগ করলেও সে লবণের স্তম্ভ হয়েছিল, কারণ তার মন পড়েছিল সেই মন্দ শহরের মধ্যে এবং সে ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি। আজ আমাদের সামনে এই সদম একটা উদাহরণ। সদমের মতো বর্তমান পৃথিবী পাপে পরিপূর্ণ, ধ্বংসের অপেক্ষায়। ঈশ্বর চান না যে তার সন্তানেরা, এমনকি লোটের মতো দুর্বল বিশ্বাসীরাও যেন সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হয়। তাই তিনি আমাকে আপনাকে উদ্ধার করে নিয়ে যেতে চান পৃথিবীর বাইরে এবং তারপরেই এই পৃথিবী ধ্বংস করে দেবেন। আপনি কি তাঁর সেই ঘোষণা শুনতে পেয়েছেন? যদি শুনে থাকেন তবে আজই জগতের মন্দতা থেকে নিজেকে পৃথক করুন। তাঁর কথায় বিশ্বাস করুন যেন তিনি উপযুক্ত সময় আপনাকে উদ্ধার করতে পারেন। অব্রাহামের মতন অনেক ধার্মিক আপনার জন্য প্রার্থনা করছেন, আর তাই এখনও আমার আপনার জন্য সুযোগ আছে। এই সুযোগ গ্রহণ করার দায়িত্ব আপনার। তাই আজকের অনুষ্ঠান শেষ করার আগে পিতা ঈশ্বরকে আবার ধন্যবাদ জানাই আমার জন্য, আপনার জন্য, তার অপূর্ব দয়া ও পরিত্রাণের পরিকল্পনার জন্য। আর প্রার্থনা করি যেন তিনি আমাদের সেই ভয়ঙ্কর ধ্বংসের হাত থেকে রক্ষা করেন, কারণ যেমন তিনি লোটকে বার করেছিলেন তেমনি আমাকে আপনাকে এই মন্দ জগৎ থেকে বার করে নিয়ে যেতে চান, যেন তিনি তাঁর মনোযোগদেরকে উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন 9433497235। আবার বলছি, 9433497235। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
জিগির।